ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা ১২টা আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
হুগলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সোশ্যাল সাইট ফেসবুকে দেশবিরোধী মন্তব্য পোস্ট করায় কলকাতায় আটক এক কাশ্মীরি যুবক।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে করাচি থেকে মাসকাওয়াত আহসানের সাক্ষাৎকার।
সেনাবাহিনীর পাকিস্তানের রাজনীতিতে আসার আর কোন সুযোগ আছে বলে মনে হয় না।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের তথ্য আইনের স্বাধীনতা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে শীঘ্রই তার পদত্যাগের আদেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ের ব্যাপারে তার প্রচণ্ড সন্দেহ থাকা সত্ত্বেও আদালতের আদেশের পরপরই শরীফ ওই রায় মেনে নিয়েছেন। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ করলেন। ওই রায়ে বলা হয়েছে, শরীফ বিদেশে তার সম্পদের বিষয়ে ২০১৩ সালের নির্বাচনে তার মনোনয়নপত্রে তথ্য প্রকাশে তিনি ব্যর্থ হয়েছেন এবং হলফনামায় সঠিক ঘোষণা দেননি। আদালত বলছেন, শরীফ অসৎ ব্যক্তি এবং ওই পদের অযোগ্য। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের প্রেসিডেন্টকে গণতান্ত্রিক ধারা বজায় রেখে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। আইন অনুযায়ী শরীফের মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া হয়েছে এবং এখন প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার কথা বলা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের পদত্যাগ এবং এর প্রতিক্রিয়া নিয়ে বিশ্ব সংবাদের পরপরই রয়েছে একটি বিশ্লেষণমূলক সাক্ষাৎকার এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও দেখবেন এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ। ঢাকার গুলশান এলাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী আসলাম হোসেন ওরফে রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার ভোরে দেশের উত্তরাঞ্চলের নাটোর জেলার সিংড়া এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের তরফে জানিয়ে বলা হয়। গুলশান হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সে ঘনিষ্ঠ সহযোগী ছিল। গ্রেপ্তার হওয়া রাশেদ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বললেন,
সে ছিল পরিকল্পনাকারী, তার তত্ত্বাবধানে নেই এই হামলাটি হয়েছে বলে আমাদের গোয়েন্দারা জানিয়েছে।
গত বছর ১লা জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলা চালায় ৫ জঙ্গি। জঙ্গিরা ১৬ জন বিদেশি নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তা সহ ২২ জনকে হত্যা করে। পরদিন সকালে সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় ৫ জঙ্গি। হোলি আর্টিজান বেকারিতে হামলার দায়িত্ব স্বীকার করেছিল ইসলামিক স্টেট বা আইএস। তবে বাংলাদেশ সরকার দেশে আইএস এর কোন অস্তিত্ব থাকার কথা নাকচ করে দিয়ে বলেছে, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির নবগঠিত অংশ ৯০ জেএমবির সদস্য। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পুলিশের অনুমতি না পাওয়ায় ঢাকার ইউনুস সেন্টার বিকল্প ব্যবস্থায় স্থানীয় একটি হোটেলে স্বল্প পরিসরে সোশ্যাল বিজনেস ডের কর্মসূচি পালন করল। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
দুইদিনের এই সম্মেলন শুক্রবার সকাল থেকে ঢাকার অদূরে জিরাবতে শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকেলে পুলিশের তরফে বলা হয়, স্বল্প সময়ের নোটিশে তাদের পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এরপর পরই ইউনিট সেন্টার থেকে সম্মেলন বাতিলের ঘোষণা আসে। বিকল্প ব্যবস্থায় কেন তার একটি বয়ান পাওয়া গেছে ইউনিট সেন্টারের নির্বাহী সাব্বির উসমানের কাছ থেকে।
অনুষ্ঠানটা এখানে হলো সেটা প্রধানত গতকালের যে ক্যান্সেল করা প্রোগ্রামটা, কিছু সেশন আমরা বিদেশি মেহমানদের নিয়ে করার চেষ্টা করেছি। তাদের মধ্যে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস ক্যাস এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এছাড়াও বিভিন্ন সেক্টরের বেশ
ঢাকা।
তুরস্ক উপকূল থেকে গ্রিসের একটি দ্বীপে যাওয়ার সময় শরণার্থী বোঝাই একটি নৌযান পানিতে ডুবে গেলে পাঁচজন শিশু এবং দুজন মহিলা প্রাণ হারিয়েছেন। তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাদুলু সংস্থা সমুদ্র উপকূল বাহিনী কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ইজমির প্রদেশের এজিন উপকূলে অবস্থিত ক্যাশমে অবকাশ নিবাসের কিছু দূরে ওই নৌযানটি ডুবে যায়। এর মধ্যে চারজন ইরাকি, তিনজন সোমালি এবং দুজন সিরিয়ানকে উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। আনাদুলু জানিয়েছে, নৌকোটি পানিতে তলিয়ে যেতে শুরু করলে পাচারকারী নৌযান ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ওই ব্যক্তির সন্ধান চালাচ্ছে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভেনেজুয়েলার নতুন সরকার দেশে দেশব্যাপী বিক্ষোভের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক দলের নেতারা রবিবারের নির্বাচনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন। বিরোধী দলের নেতারা বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আপামর জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার যে ভোট হতে যাচ্ছে তার ফলে দেশটিতে গণতন্ত্রের বদলে স্বৈরশাসন শাসন কায়েম হতে পারে বলেই অনেকেই আশঙ্কা করছেন। প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশেই বিতর্কিত ওই ভোট হতে যাচ্ছে। ভেনেজুয়েলার সাংবিধানিক পরিষদের 545 জন সদস্যের বেশিরভাগই হচ্ছেন মাদুরো সরকারের সমর্থক এবং প্রার্থী, যাদের ওপরেই দায়িত্বভার দেওয়া হবে সংবিধান পুনরায় রচনা করার। ফলে তারা সনদ পরিবর্তন করে মাদুরোকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বহাল রাখতে পারে বলেই অনেকে মন্তব্য করেছেন। আইন প্রণেতা ফ্রেডি গুয়েভারা, বিরোধী দল সমর্থিত পার্লামেন্টের প্রথম ভাইস প্রেসিডেন্ট, বৃহস্পতিবার রাতে তিনি বলেন, আমাদের সবাইকে ধ্বংস করতে পারবে না, আমরা জয়ী হব। শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে টানা দুদিন সেখানে ব্যাপক ধর্মঘট হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী মন্তব্য পোস্ট করার অভিযোগে কলকাতায় এক কাশ্মীরি যুবককে আটক করা হয়েছে। 30 বছর বয়সী ওই যুবকের নাম আরশাদ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
লেক থানার এক পদস্থ পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, গত 12 বছর ধরে জামা কাপড়ের ব্যবসার জন্য কলকাতায় আসছেন আরশাদ। প্রতিবারই ওই নির্দিষ্ট গেস্ট হাউসে ওঠেন তিনি। সেই সুবাদে স্থানীয় কয়েকজনের সঙ্গে পরিচয় গড়ে ওঠে তার। তাদেরই কয়েকজনের চোখে আরশাদের ফেসবুক পেজে পোস্টগুলি নজরে আসে। এরপর তারা পুলিশে খবর দেন। উল্লেখ করা যেতে পারে, গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হারের পর আরশাদ ওই পোস্টগুলি করতে শুরু করেন। পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, আরশাদের কোন জঙ্গি গোষ্ঠী সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার পোস্টগুলিও খুঁটিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও এই ঘটনার তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বৃহস্পতিবার বিজেপির সঙ্গে নতুন জোট গড়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে শুক্রবার বিহার বিধানসভায় আস্থা ভোটেও জয়ী হলেন জেডিইউ এর নেতা নীতিশ কুমার। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত।
ওই জোট এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠবার পথে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসন্ন মন্ত্রিসভার রদবদলের সময় জেডিইউ দলকে মন্ত্রিত্বও দিতে পারেন। অন্যদিকে জেডিইউ এর সকলেই যে বিজেপির সঙ্গে জোট নিয়ে খুশি এমন কিন্তু নয়। যেমন দলের অন্যতম শীর্ষ নেতা শরদ যাদব বা দলের কয়েকজন মুসলিম বিধায়ক এবং সাংসদ, এরা জেডিইউ থেকে পদত্যাগ করে নীতিশকে হঠাৎ বিপাকে ফেলবেন কিনা তা অবশ্য বোঝা শক্ত। এদিকে বিজেপির জয়ের রথ গুজরাট রাজ্যেও বিপাকে ফেলে দিয়েছে কংগ্রেসকে। 6 কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিলেন গত কয়েকদিনে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওদিকে ভারতে সুপ্রিম কোর্ট ধর্ষণের শিকার 10 বছর বয়সী এক শিশুর গর্ভপাতের আবেদন খারিজ করে দিয়েছে। চিকিৎসকদের উপদেশ অনুযায়ী অন্তঃসত্ত্বা ওই শিশুর গর্ভপাতের কারণে প্রাণহানি হতে পারে বলে ওই ঝুঁকির কারণেই আদালত শুক্রবার আবেদনটি খারিজ করে দেয়। ধর্ষিতার মা বাবা মেয়ের গর্ভপাত করার অনুমতি পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার ভোরে স্পেনে উত্তরাঞ্চলীয় শহর বার্সেলোনার ফ্রান্সিয়া স্টেশনে একটি ট্রেন বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্রায় 50 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ওই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। যেমনটি একটু আগেই হয়তো আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন যে বিদেশে নিজের সম্পদ নির্বাচনী হলফনামায় গোপন করার দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সেদেশের সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করায় তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। এ সম্পর্কে করাচি থেকে টেলিফোনে শুনুন বিশ্লেষক ও সংবাদ ভাষ্যকার মাসকাওয়াত আহসানের একটি পর্যালোচনামূলক সাক্ষাৎকার। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করায় তিনি পদত্যাগ করেছেন। মাসকাওয়াত আহসান, তার বিরুদ্ধে ঠিক কি ধরনের অভিযোগ আনা হয়েছে?
নওয়াজ শরীফ তার যে নির্বাচনী হলফনামা রয়েছে সেখানে উল্লেখ করেননি যে উনি যখন পাকিস্তানের বাইরে ছিলেন তখন দুবাইয়ে উনি একটা কোম্পানিতে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন এবং উনি ওখানে থেকে বেতন ও সম্মানই পেয়েছেন, ওনার আরো প্রাপ্য অর্থাদি রয়েছে, অর্থাৎ ওই সম্পদের কথা বলা হয়নি। এবং এই কোম্পানিটির আবার মালিক হচ্ছে নওয়াজ শরীফের ছেলে। তো এই যে তথ্যটি, এটি হলফনামায় উল্লেখ না করায় নওয়াজ শরীফকে মনে করা হচ্ছে যে উনি অসততার পরিচয় দিয়েছেন, কারণ তার যে সম্পদ ওখানে রয়েছে বা ওখানে যে উনি চাকরি করেছেন এই সমস্ত তথ্যাদি থাকা উচিত ছিল। সুতরাং এই দুর্নীতির অভিযোগেই তাকে মোটামুটি ভাবে অ্যাপেক্স আদালতের 5 জন বিচারপতি সম্মত হয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে।
তার বিরুদ্ধে যে প্যানামা পেপারস এর যে একটা অভিযোগ ছিল সে সম্পর্কে কি কিছু বলা হয়েছে?
এই কোম্পানিটি যেখানে উনি চেয়ারম্যান হিসেবে কাজ করছেন ওই কোম্পানিটি যেহেতু তার ছেলের এবং ওই কোম্পানিটির লেনদেনের ব্যাপার এবং তাদের যে ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যাপারগুলো, এগুলো প্যানামা পেপারসে এসে যাওয়ার সূত্র ধরেই যখন অনুসন্ধান চালানো হয় তখন গিয়ে পাওয়া যাচ্ছে যে কাগজে কলমেও দেখা যাচ্ছে যে ওই কোম্পানির সঙ্গে নওয়াজ শরীফ ছিলেন এবং চেয়ারম্যান হিসেবেই সম্পৃক্ত ছিলেন। এ কারণেই এই রায়টি এসে।
নওয়াজ শরীফ বলেছেন যে তিনি আপত্তি সত্ত্বেও আদালতের রায় মেনে নিচ্ছেন, আপত্তিটা কোথায়?
এটা মনে হয় যে একজন রাজনৈতিক সাধারণত এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকেন। এখানে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে পুরো তদন্তের মাঝ দিয়ে যে রায় দেওয়া হয়েছে সেটি কিন্তু পত্রপত্রিকায় এমনকি অনলাইন ওয়েব পোর্টালে প্রকাশিত হয়েছে। সুতরাং যেখানে স্পষ্টতই উনি দোষী প্রমাণিত হয়েছেন সেখানে উনার এই রিজার্ভেশনের কারণ কি হতে পারে সেটা বোঝা যাচ্ছে না। এটি উনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেই মনে হয়।
রাজনৈতিক দলগুলো আমরা জানি সভাপতি তাদের নিজেদের অবস্থান অনুযায়ী প্রতিক্রিয়া জানাচ্ছে। পাকিস্তান মুসলিম লীগ এই রায় সম্পর্কে তাদের খানিকটা রিজার্ভেশন আপত্তি প্রকাশ করেছে। পাকিস্তান পিপলস পার্টি এ ব্যাপারে উল্লসিত হয়েছে। কিন্তু জনসাধারণের প্রতিক্রিয়া কি?
এইসব রাজনৈতিক এবং অন্যান্য ইন্টারেস্ট গ্রুপের বাইরে যে সাধারণ মানুষ, জনমানুষ, তাদের প্রতিক্রিয়া হচ্ছে যে একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ করে তাদেরকে একটি ন্যায় বিচার উপহার দিয়েছে বিচার বিভাগ। সাধারণ মানুষকে এতে খুশি মনে হচ্ছে, কেননা এর আগে তারা আসিফ আলী জারদারির বিরুদ্ধেও এ ধরনের মামলায় দেখেছে যে ঠিক ওইভাবে তাকে অপরাধ প্রমাণ করা যায়নি, কিন্তু এবার যে অপরাধ প্রমাণিত হয়েছে এ কারণেই বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষকে সন্তুষ্ট মনে হতো। অবশ্য অন্য একটি মত রয়েছে যারা মনে করছে যে এই বিচার বিভাগ আবার একটি কু করে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠল কিনা, তবে অধিকাংশ মতামতই দেখা যাচ্ছে যে ইতিবাচক।
হ্যাঁ, এটা আমরা দেখেছি যে কেউ কেউ এটাকে ইংরেজিতে যাকে জুডিশিয়াল কু বলে এই বলে আখ্যায়িত করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে তো সম্ভবত প্রেসিডেন্টের হাতেই ক্ষমতা রয়েছে এবং প্রেসিডেন্ট সম্ভবত সংসদের অধিবেশন ডাকবেন। সংসদে নওয়াজ শরীফ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদ যদি আবারও তাকে প্রধানমন্ত্রী মনোনীত করে তাহলে কি সেটা সম্ভব?
এই যে পানামা পেপার মামলায় যেটা হয়েছে এর রায়ে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করা হয়েছে আজীবনের জন্য। সুতরাং এই রায়ের ভিত্তিতে উনি যেহেতু সংবিধানের 62 ধারা ভঙ্গ করেছেন সেই কারণে সারা জীবনের জন্য অযোগ্য ঘোষিত হওয়ায় অন্তত এই সংসদে ওনার ফিরে আসার সুযোগ নেই। কারণ এরই মাঝে পাকিস্তানের যে নির্বাচন কমিশন তারা কিন্তু নওয়াজ শরীফকে তাদের চিঠি পাঠিয়ে দিয়েছে যে ওনার ওই সাংসদ পদটি খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। সুতরাং নওয়াজ শরীফের আপাতত এখানে ফিরে আসার সুযোগ দেখা যাচ্ছে না।
পাকিস্তানে কি তাহলে একটি মধ্যবর্তী নির্বাচন আসন্ন?
এরকমটা মনে হয় না, কেননা পরবর্তী নির্বাচন যেহেতু এক বছর আছে এবং এই এক বছর নওয়াজ শরীফের যে মুসলিম নওয়াজ গ্রুপ সেই দলেরই কোনো একজন যদি প্রধানমন্ত্রী হয়ে চালিয়ে নেন তাহলে মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন থাকে না এবং গণতান্ত্রিকভাবেও সেটি প্রয়োজন আছে বলে মনে হয় না। এরকম কোনো কথা এখন পর্যন্ত আসেনি, যেটা মনে হচ্ছে যে নতুন একজন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন নওয়াজের দল থেকেই এবং উনি বাকি সময়টুকু চালিয়ে যাবেন।
আপনি বলছিলেন যে নওয়াজ শরীফকে আদালত আজীবন অযোগ্য ঘোষণা করেছে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে নওয়াজ শরীফের প্রার্থী হওয়া সম্ভব কি না? কারণ নওয়াজ শরীফের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রীও বলছেন যে নওয়াজ শরীফ আবার ঘুরে দাঁড়াবেন, আবার ফিরে আসবেন।
সেটা তো অবশ্যই একজন রাজনীতিবিদ নওয়াজ শরীফ তার স্ত্রী সেটা বলবেন, এমনকি উনার যে তথ্যমন্ত্রী ছিলেন সাবেক, এখন তো মন্ত্রিসভা ভেঙে গেছে, তিনি পর্যন্ত বলেছেন যে তারা ঘুরে দাঁড়াবেন। অবশ্যই রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় থাকে, কিন্তু আইন অনুযায়ী নওয়াজ শরীফের আর সংসদের প্রার্থী সাংসদ প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশ কম, তবে সময়ই বলে দেবে কি হয়।
অনেকেই বলছেন যে বেশ কিছুদিন পাকিস্তানে স্থিতিশীল সরকার থাকার পরে এখন খানিকটা হলেও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, সে কারণে সেখানে আবার সেনাবাহিনীর ফিরে আসবার সম্ভাবনা বা আশঙ্কা যাই বলুন না কেন কতখানি?
যেহেতু পাকিস্তানের একটি অতীত রয়েছে যে বিভিন্ন সময়ে এখানে সেনা অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর লোকজন রাজনীতিতে ঢুকে পড়েছে, দখল করেছে ক্ষমতা, এই কারণেই হয়তো এই ধরনের স্পেকুলেশন এসেছে। কিন্তু বিদ্যমান বাস্তবতা যেখানে পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে প্রতিনিয়তই নিযুক্ত এবং এখন জঙ্গিদের মূল টার্গেটই মোটামুটি সেনাবাহিনী, সেটার রেখে এই রাজনীতিতে আসার মতো সুযোগ তাদের নেই। এমনকি এই রাজনীতিতে এলে আসার চেষ্টা করলে তাদের মাধ্যমে কোনো কিছু হলে তারা যে জাতিসংঘ শান্তি মিশনের যে চাকরিটা পায় সেটা যে আর পাবে না সেটাও তারা জানে। সেখান থেকে সেনাবাহিনীর পাকিস্তানের রাজনীতিতে আসার আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না, কেননা গণতন্ত্রের চাপ এখন অনেক বেশি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পাকিস্তানের জনমানুষ যেভাবে গণতান্ত্রিক অভিমত প্রকাশ করছে তারা ভবিষ্যতে আর কাউকে নেবে বলে মনে হয় না। পারভেজ মুশারফ সাবেক প্রেসিডেন্ট উনি এসেছিলেন যে এই নওয়াজ শরীফের যে রায় হয়েছে এটাকে শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন সমালোচনা উঠেছে, উনি একজন সাবেক স্বৈরাচারী সেনা শাসক, উনি নিজে একজন অপরাধী হয়ে কিভাবে এই রায় নিয়ে মতামত রাখতে আসেন। সুতরাং পরিস্থিতি বদলাচ্ছে, সুতরাং আমার মনে হয় না যে সেনাবাহিনীর আর অতীতের মতো করে ক্ষমতা গ্রহণের সুযোগ আছে।
জনাব মাশকাবাত আহসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এবার রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের তথ্য আইনের স্বাধীনতা, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপন অনুষ্ঠানে। আপনারা শুনলেন আজকের বিষয় যুক্তরাষ্ট্রের তথ্য আইনের স্বাধীনতা। যদিও যুক্তরাষ্ট্রের তথ্য আইনের স্বাধীনতা বলা হয়েছে, আসলে এটা ব্যাপকভাবে বিস্তৃতভাবে আমরা আলোচনা করব পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য আইনের স্বাধীনতা নিয়ে। দেশের নাগরিকদের সরকারের গুরুত্বপূর্ণ কাজকর্ম সম্পর্কে অবহিত করা এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহি করবার গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি ভিত্তি হচ্ছে তথ্য আইনের স্বাধীনতা। যুক্তরাষ্ট্রে যাকে বলা হয় ইউএস ফ্রিডম অফ ইন্টারন্যাশনাল অ্যাক্ট, FOIA, আর এই FOIA এর 50 বছর পূর্তি চলছে যুক্তরাষ্ট্রে। এই জুলাই মাসেই সৃষ্টি হয়েছিল 50 বছর আগে এই আইনটি। তথ্য অধিকার আইন সাধারণত জনগণের তথ্য পাওয়ার অধিকার, তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন, একে একটি উন্মুক্ত আইন বলা হয়ে থাকে। আইনটি আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রে 50 বছর পূর্তি হয়েছে এই মাসে, আর সে কারণেই এই বিষয় নিয়েই আজকের আলাপনের আলোচনা আমরা করছি। আর আলোচনায় অংশ নিচ্ছেন তিনজন, আমি বলবো সাংবাদিকই, কারণ একজন হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিকতার শিক্ষক স্যাক্রামেন্টো থেকে সান ফ্রান্সিসকোর, যোগ দিচ্ছেন ডক্টর আবু নাসের রাজীব। আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আর অত্যন্ত সুপরিচিত বাংলাদেশের সাংবাদিক এটিএন বাংলার হেড অফ নিউজ জয় মামুন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জয় মামুন আলাপনে।
অনেক ধন্যবাদ আপনাকে এবং ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের।
আমাদের সঙ্গে নিউ ইয়র্কের ঠিকানা পত্রিকার সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক লাভলু আনসার যোগ দিচ্ছেন। লাভলু আনসার, আলাপনে স্বাগত।
আপনাকেও স্বাগত, ধন্যবাদ এবং দর্শকদের অভিনন্দন।
আমাদের আজকের অনুষ্ঠানে আলাপনে মূলত শ্রোতাদের মন্তব্য প্রশ্ন এগুলো নিয়েই আমরা আপনাদের আলোচনা শুনব। তার আগে আমি ছোট্ট করে একটু যুক্তরাষ্ট্রের তথ্য অধিকার আইন প্রসঙ্গে বলছি, এক মিনিট সময় নেব। যুক্তরাষ্ট্রে এই ইউএস ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট FOIA কতটা স্বাধীন বা মুক্তভাবে সহজভাবে প্রয়োগ করতে পারেন গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো, এটি একটি প্রশ্ন এই মুহূর্তে অনেকের কাছে। আর এই উত্তরের জন্য আলোচকদের কাছে আমি যাওয়ার আগে এখানকার একজন সাংবাদিক, মেইন স্ট্রিম যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিকের একটি বক্তব্য রেকর্ড করে রেখেছি, জেসন লিওপোল্ড, বাজফিডের রিপোর্টার। তিনি এই FOIA নিয়ে কি কথা বললেন এটা শুনে তারপরে আমি আপনাদের কাছে আসছি।
I know from first hand experience that I've been able to successfully obtain documents from various government agencies that exposed misdeeds, waste, fraud, abuse.
তিনি মূলত বলছিলেন যে এই আইনের সহায়তায় আমি অনেক তথ্য পেয়েছি যা সরকারি বিভিন্ন বিভাগের কাজকর্ম যার মাধ্যমে তুলে ধরতে পেরেছি। তো জেসনের কথায় এর সহজলভ্যতা এখানে আছে, মানে খুব একটা কঠিন না এই আইন পাওয়া যুক্তরাষ্ট্রে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন প্রেসিডেন্টের সময় গণমাধ্যম নিয়ে নানা কথা উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই গণমাধ্যম সম্পর্কে নেতিবাচক কথা বলে আসছেন। তো এ কি শুধু প্রেসিডেন্টের কথার মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্যান্য সরকারি এজেন্সিগুলোতেও প্রভাব পড়ছে? আমি এই প্রশ্নে সবার আগে ডক্টর আবু নাসের রাজীব আপনাকে একটু আলোকপাত করার জন্য অনুরোধ করছি।
জি, আপনি যেমনটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের যে ফেডারেল যে আপনার ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট রয়েছে সেটা 1966 সালে প্রথম কংগ্রেসে পাশ হয়, 4 জুলাই। কিন্তু ওই যখন যেটা আইনটি পাশ হয়েছিল তখনই বলা হয়েছিল যে এটি কার্যকর হবে এক বছর পর। প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন তিনি সেটি আইনটি স্বাক্ষর করেন এবং 1967 সালের 4 জুলাই থেকে 50 বছর ধরে এই আইনটি যুক্তরাষ্ট্রে প্রচলিত রয়েছে। এই আইনে বলা রয়েছে যে 9 ধরনের বিষয় ছাড়া, পরবর্তীতে আপনার যুক্তরাষ্ট্রের আদালত ব্যাখ্যা করেছেন, ওই 9 ধরনের বিষয়গুলোর মধ্যে রয়েছে আপনার জাতীয় নিরাপত্তা, ট্রেড সিক্রেট এবং মেডিকেল প্রাইভেট ইনফরমেশন, এই জাতীয় কয়েকটি বিষয় ছাড়া যুক্তরাষ্ট্রের সরকারের সমস্ত, হোয়াইট হাউস থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান পর্যন্ত, স্থানীয় সরকার পর্যন্ত, সরকারের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে সবগুলো অঙ্গ প্রতিষ্ঠানেই কিন্তু ইনফরমেশন, আপনি যদি চান কোনো ইনফরমেশন তারা সেটা দিতে বাধ্য। তবে কথা হচ্ছে যে আপনার এখন পর্যন্ত কিন্তু এটা যত কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে খুব একটা সহজ নয় তথ্য পাওয়া। কারণ আমি একটি পরিসংখ্যান দেখছিলাম যে আজ পর্যন্ত প্রায় 1.5 লাখেরও বেশি আপনার তথ্য পাওয়ার যে প্রক্রিয়া, তথ্য পাওয়ার যে আপনার তথ্য পাওয়ার জন্য যেসব আবেদন করা হয়েছে সেই আবেদনগুলো এখনো নিষ্পত্তি হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এই আবেদন নিষ্পত্তি হতে প্রায় 30 বছর সময় লেগেছে। তবে সাধারণভাবে মোটা দাগে বলা যায় যে জেনারেলি আপনার সাংবাদিকরা যদি কোনো তথ্য পেতে চান তাহলে তারা, যদি তারা ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে যে রিকোয়েস্ট তারা করতে করেন সেটা সাধারণত এন্টারটেইন করা হয়। আপনি যেটা বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি ক্ষমতায় আসার পর তার যে রেটরিক সেটা কিন্তু ফ্রিডম অফ ইনফরমেশনের বিপক্ষে যায়। তিনি নানাভাবে বিভিন্ন সময় টুইটারে, সামাজিক গণমাধ্যমে এবং তার বক্তৃতায় বিবৃতিতে তিনি
ফেক নিউজ শব্দ তো সারাক্ষণই বলছেন।
জি,
ফেক নিউজ শব্দটি তো তিনি সারাক্ষণই ইউজ করছেন,
উনি সারাক্ষণ ফেক নিউজ শব্দটি বলছেন। তবে আসার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেখানে প্রেসিডেন্টের কথাই সবকিছু চলে না, এখানে আইনের শাসন ভালোভাবেই বিদ্যমান। এ কারণে প্রেসিডেন্ট তার রেটোরিক, তার মুখের কথা যেটাই বলেন না কেন, যদি আপনি আইনিভাবে চেষ্টা করেন তাহলে সাংবাদিক হিসেবে, শুধুমাত্র সাংবাদিক কিন্তু নয়, এই ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট কিন্তু শুধুমাত্র সাংবাদিকদের জন্য প্রযোজ্য নয়, এটা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য, যুক্তরাষ্ট্রের যে কোনো নাগরিকই এই আইনের সুবিধা নিতে পারে।
আচ্ছা, আমি একটু জয় মামুনের কাছ থেকে শুনতে চাই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও কিন্তু তথ্য অধিকার আইন রয়েছে, নানান নামে আছে এটা, কোথাও হয়তো তথ্য স্বাধীনতা আইন ও কোথাও তথ্য অধিকার আইন, ভারত পাকিস্তান বাংলাদেশেও এই আইন রয়েছে। তো বাংলাদেশের সংবিধানে তথ্য অধিকার স্বীকৃত রয়েছে, চিন্তা বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এইসব বিষয় রয়েছে। তবে ওই এই এফআইও এর মতোই যুক্তিসঙ্গত বিধিনিষেধও নিশ্চয়ই রয়েছে। জয় মামুন, আপনি কি একটু আলোকপাত করবেন?
জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রফেসর রাজীবের বক্তব্য শুনছিলাম। যুক্তরাষ্ট্রের যে আইনটির কথা তিনি বলেছেন, বাংলাদেশে 2009 সালে তথ্য অধিকার আইন নামে যে আইনটি পাশ হয়েছে সেটিও মোটামুটি যুক্তরাষ্ট্রের ওই আইনেরই বলতে গেলে একই রকম, শুধুমাত্র সাংবাদিকদের জন্য নয়, বাংলাদেশের যে কোনো নাগরিক সরকারের যে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে যে কোনো ধরনের সরকারি তথ্য পাওয়ার অধিকার রাখেন এবং এই অধিকার প্রয়োগ করার জন্য এই আইনটি ব্যবহার করা হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যদি কোনো রাষ্ট্রীয় বা সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মচারী কোনো তথ্য দিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে ওই নাগরিক অথবা সাংবাদিক তথ্য কমিশন বলে যে নতুন কমিশনটি গঠিত হয়েছে এই আইনের আলোকে, সেখানে নালিশ করতে পারেন, অভিযোগ জানাতে পারেন এবং তখন সেই কমিশনের মাধ্যমে কমিশন সরকারের ওই বিভাগকে বা ওই কর্মকর্তাকে বাধ্য করতে পারেন তথ্যটি দেবার ক্ষেত্রে। এটি হচ্ছে আইনের প্রায়োগিক সাধারণ দিক। কিন্তু প্রায়োগিক দিক যদি আমি সাংবাদিক হিসেবে ব্যাখ্যা করি, সেখানে আমরা দেখি যে বাংলাদেশের সাধারণভাবে সরকারি কর্মচারী কর্মকর্তাদের ভেতরে তথ্য না দেবার যে একটি সংস্কৃতি রয়েছে, কারণ আপনি নিশ্চয়ই জানেন বা আমাদের শ্রোতারাও জানেন যে বাংলাদেশে দীর্ঘকাল সিক্রেসি অ্যাক্ট বলে একটা আইন ছিল ব্রিটিশ আমল থেকে প্রচলিত, এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তারা সেই ধারায় অভ্যস্ত থাকার কারণে এখনো পর্যন্ত তারা হঠাৎ করে একটি তথ্য চাইলেই তারা দিয়ে দিতে অনেক সময় কুণ্ঠিত বোধ করেন বা দিতে চান না, গড়িমসি করেন। কিন্তু তারপরেও আমরা চেষ্টা তদবির করে বেশ আগের তুলনায় অনেক বেশি তথ্য এখন পাচ্ছি সাংবাদিক হিসেবে, এবং কোনো কোনো ক্ষেত্রে এমন তথ্য পাচ্ছি যেগুলি চাঞ্চল্যকর সংবাদও তৈরি করছে,
ব্রেকিং নিউজ যাকে বলে।
হ্যাঁ, আরেকটা কথা বলা দরকার, সেটি হচ্ছে যে গণমাধ্যমকে দোষারোপ করার কথা আপনি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন এটি যেমন সত্যি, বাংলাদেশেও কিন্তু এই ঘটনা আমরা দেখেছি বিভিন্ন সময়, এখনো দেখছি। আমি যদি দুই একটি উদাহরণ দেই, এক মিনিট সময় নেব। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিগত মানে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় ছিল তখন বাংলা ভাই নামে একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের উত্থান হয়েছিল, তখন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, তখনকার পরবর্তীকালে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী জামাত নেতা, তিনি বলেছিলেন যে বাংলা ভাই বলে কিছু নেই, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। এটি যেমন ওই সময়ের সরকারের উদাহরণ, একদম খুব সাম্প্রতিক এক সপ্তাহ আগের একটি উদাহরণ যদি আমি দেই, আপনারা জানেন যে ঢাকা শহরে চিকুনগুনিয়া নামক একটি মশাবাহিত রোগের কারণে এখানকার মানুষজন একদম অতিষ্ঠ, খুবই বাজেভাবে এই রোগটি ছড়িয়েছে। কিন্তু কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব নাসিম, মোহাম্মদ নাসিম, তিনি সংসদে বলেছেন যে চিকুনগুনিয়া আসলে এমন কোনো ভয়াবহ রোগ নয় এবং এটি এরকম কোনো মহামারী আকারে দেখা যায়নি, সাংবাদিকরা এটিকে বাড়িয়ে বলছেন।
হ্যাঁ, আমরা তো পত্রিকার খবরেও দেখলাম, মেয়র সাহেবও বোধহয় একই কথা বলেছেন যে এটা মহামারী আকারে যায়নি এখনো।
না, মেয়র সাহেবরা আবার অন্য কথা বলেছেন, তারা বলেছেন যে আমরা তো বাড়িতে বাড়িতে গিয়ে মশারি টাঙিয়ে দিয়ে আসতে পারবো না। তো আমি তথ্য অধিকারের জায়গাটাতে আসছিলাম যে এটি যখন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের বা কর্তাদের মনোভাব হয় তখন সঙ্গত কারণেই একজন উপজেলা পর্যায়ের কর্মকর্তা বা জেলা পর্যায়ের কর্মকর্তা কিন্তু একজন সাংবাদিককে তথ্য দিতে চাইবেন না সহসা, তখন আমাদেরকে নানা রকম মানে ওই যে সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন আঙুল বাঁকা করতে হয়। কিন্তু আমি বলবো যে তারপরেও এটি ভালো যে আমাদের এখন একটি আইন আছে, সেই আইনের আশ্রয় নিয়ে আমরা তথ্য পেতে পারি। এই জন্য আমি মনে করি যে সাংবাদিক হিসেবে আমি স্বস্তি বোধ করি যে আমাদের এরকম একটি আইন আছে, তবে এটির প্রয়োগ সম্পূর্ণরূপে নিশ্চিত করতে আমাদের মানসিকতার বদল ঘটাতে হবে এবং সেটির জন্য বোধহয় আরো অনেক দিন সময় লাগবে।
জি, ধন্যবাদ। আমরা একটু লাভলু আনসারের কাছে যাই। আপনি তো নিউ ইয়র্কে বিদেশে থেকে বাংলা পত্রিকা বহুদিন থেকে সাপ্তাহিক ঠিকানা বের করছেন, তো এই তথ্য অধিকার আইনের যে প্রয়োগ সেটা কি আপনারা কখনো করার চেষ্টা করেছেন কিনা? সরকারি কোনো অধিদপ্তর বা বিভাগ থেকে তথ্য চেয়েছেন বা পাননি বা দেরি হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা প্রয়োগটা কিভাবে হচ্ছে আপনি কি মনে করেন?
দেখুন, 27 বছর যাবৎ ঠিকানা প্রকাশিত হচ্ছে, আমি 21 বছর যাবৎ এখানে কর্মরত রয়েছি, এবং এই 21 বছরে বিভিন্ন তথ্যের জন্য হোয়াইট হাউস থেকে স্টেট ডিপার্টমেন্ট এবং ক্যাপিটাল হিল এবং স্টেট গভর্নর, সিটি মেয়র এদের অফিসে সবসময় যোগাযোগ করেছি। কখনোই মানে একটু যদি বিলম্বও ঘটত কোনো ইনফরমেশন তারা দিতে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করে সময় চেয়ে, এবং যদি তারা ছুটিতে থাকতো তারপরেও তারা আবার তাদের আরেকজন অধ্যক্ষের টেলিফোন এবং ইমেল নাম্বার দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাতে দ্রুত আমরা সে তথ্য পেতে পারি। এবং আপনি জানেন যে 2001 সালের 11ই সেপ্টেম্বরের যে সন্ত্রাসী হামলার পর মুসলিম কমিউনিটির উপর, আমরা যেমন আমাদের পাঠকের 98% মুসলমান এবং আমরা এখানে যারা কাজ করি তাদেরও 98% মুসলমানই সাংবাদিক, সুতরাং আমরা অনেক সময় অনেকেই বলেছেন যে এই 9/11 যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে আমাদের তথ্য পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোন ধরনের প্রশাসন ফেডারেল স্টেট এবং সিটি কেউ কি আমাদের সাথে তেমন আচরণ করে কিনা তথ্য দিতে গরিমসি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনোই এ ধরনের কোন পরিস্থিতির সম্মুখীন হইনি। এবং এখনো আপনি জানেন যে গত কয়েক মাস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন সহ শীর্ষস্থানীয় মিডিয়াগুলোকে আক্রমণ করে নানান কথা বলছেন, ফেক নিউজ তার প্রতিদিনই একবার করে অন্তত উচ্চারিত হচ্ছে, তারপরেও আমরা এ ধরনের কোন ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি যে তথ্য প্রদানে এই স্থানীয় পর্যায়ের কিংবা ক্যাপিটাল হিলের প্রশাসন থেকে কোন ধরনের গরিমসি করা হয়েছে, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের এইসব কথাবার্তা আমরা অবিকৃতভাবে সবসময় প্রকাশ করে আসতেছি এবং অত্যন্ত নগ্ন ভাষায় সমালোচনাও আসতে প্রকাশিত হচ্ছে, আমরা ঠিকানাতেও সেগুলি ছাপাচ্ছি। এখন পর্যন্ত কোনো মহল থেকে, কোনো তরফ থেকে কোনো ধরনের হুমকি কিংবা কোনো ধরনের অন্য ধরনের ভাষা প্রয়োগ করে আমাদের ফোন করা এ ধরনের কোনো কিছুই আমরা পাচ্ছি না। অর্থাৎ এখানে তথ্য অধিকারের আইন যেভাবে কার্যকর রয়েছে এবং আমরা একজন মানে খুবই নতুন একটা কমিউনিটির পত্রিকার প্রকাশেও আমরা কোনো ধরনের
বাধা প্রদানের শিকার হচ্ছেন। জি, আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকেই, তিনিও পরিচিত একজন সাংবাদিক, শাহেদ আলম। হ্যালো,
আমি শুনতে পাচ্ছি।
জি বলুন শাহেদ আলম। তথ্য অধিকার আইন নিয়ে আজকের আলোচনায় জয় মামুন আছেন, ডক্টর আবু নাসের রাজীব এবং আমাদের লাভলু আনসার আছেন, ঠিকানার সম্পাদক।
আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। তিনজনের কথাই আমি শুনছিলাম, খুবই শ্রদ্ধেয় জয় মামুন আমার সাংবাদিকতায় আসার পেছনে তার যে কি বলে অনুপ্রেরণা সেটাও একটা বড় বিষয়। আবু নাসের রাজীব ভাই আমাদের বড় ভাই এবং লাভলু ভাই নিউ ইয়র্কের শ্রদ্ধেয় সাংবাদিক। আমি তিনজনের কথাই শুনছিলাম এবং লাভলু ভাইয়ের কথার সাথে কিছুটা আমি একমত প্রকাশ করছি যে না, উনি যে উচ্ছ্বসিত, আমি জয়ের মামুন ভাইয়ের কাছে একটু ফিরে যেতে চাই যে না উনিও একই রকম উচ্ছ্বসিত কিনা। লাভলু ভাই যেই ভাবে বললেন যে না আমরা একেবারে নির্লজ্জ ভাবে সমালোচনা করতে পারি সরকারের, হ্যাঁ সেখানে কোন রকম কারো সাহস নাই, দুঃসাহস নাই একটা বিষয়ে প্রশ্ন করার। জয় মামুন ভাইরা বাংলাদেশে সাংবাদিকতা করছেন, সেই রকম বুক ফুলিয়ে বলতে পারেন কিনা, নিশ্চয়ই বলতে পারেন না, তিনি সেটা একটা আজ দিয়েছেন। আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো তথ্য অধিকার নিয়ে বাংলাদেশের অবস্থান অবশ্যই প্রশংসাজনক, যে কিছু তথ্য পাওয়া যাচ্ছে, তথ্য আটকানোর যে একটা আইন হয়েছে সে বিষয়টা নিয়েই আসলে আলোচনা করার দরকার।
আমরা জয় মামুনের কাছে শুনি এটা একটু, তিনি বোধহয় সবচেয়ে ভালো বলতে পারবেন।
তথ্য আটকানোর আইন বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি 57 ধারার কথা বলতে চাচ্ছেন। এখন সাধারণ মানুষ আপনি হ্যাঁ একটা বিষয়ে তথ্য জানতে চাইলে সরকারের তরফ থেকে, কোষাগার থেকে আপনাকে লিখে সেটা তথ্য পেতে হবে, দু একজন যে তথ্য পায়নি এমন না, অবশ্যই পেয়েছে, কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তথ্য আটকানোর যে ব্যবস্থা, আপনার গলা টুটি টিপে ধরার যে অবস্থা, নিশ্চয়ই হোয়াইট হাউসের কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সংবাদ মাধ্যমে কিংবা হোয়াইট হাউসের প্রেস দপ্তরে এমন কোনো লাঠিয়াল নেই যিনি সংবাদ মাধ্যমে কে কি করে বেড়াচ্ছেন তার খোঁজ নিয়ে চা খাওয়ার নাম করে কিংবা ওখানে যে এক ঘন্টা বসে থেকে এটা দালালি করবেন কিংবা শুনবেন যে না কোথায় আমার বিপক্ষে কথা বলছে, কোথায় আমার সরকারকে হানি করা হচ্ছে, এইগুলোর তো বিষয় নাই, তাই না? সুতরাং এই তুলনাটা খুবই অর্বাচীনদের তুলনা বাংলাদেশের সাথে যদি যুক্তরাষ্ট্রের কেউ তুলনা করেন। আমি বাংলাদেশে কি আছে না আছে সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে তথ্য অধিকার নিয়ে যখন আমরা কথা বলছি, আমাদের প্রেক্ষিত হবে বাংলাদেশে কিভাবে আমার তথ্যের অধিকার নিশ্চিত করা হবে, শুধুমাত্র তখনই যখন আমার গলার টুটি কেউ ধরে ফেলবে না, সেই চেষ্টা করবে না, আইন প্রয়োগ করবে না, সেটা যখন আমরা নিশ্চিত করতে পারবো নিশ্চয়ই তখন হবে আমার তথ্য অধিকার। দুই একটা আইন দিয়ে এটা আপনি দাবি করতে পারেন না যে আমার তথ্যের অধিকার নিশ্চিত হয়েছে। আমি কথা বলতে চাই অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি।
আচ্ছা, আমরা একটু জয় মামুনের বিশ্লেষণ শুনি বাংলাদেশের
দিতে পারি, কিন্তু সেটা আমি দেব না। আমি শুধু এই আলোচনা শুনছি এবং যদি পরবর্তীতে কোনো কিছু জানার থাকে আমি সে বিষয়ে স্পেসিফিক করে আমি উত্তর দিতে পারবো।
জি জি, ঠিক আছে। জয় মামুন কি একটু বলবেন বাংলাদেশে যে এটার বিরোধী যে একটা আইনের কথা শাহেদ আলম তুলে ধরলো, সেটাতে আমরা মানে সাংবাদিকরা কি ধরনের সংকটের বা বাধার সম্মুখীন হচ্ছে বা হচ্ছে কিনা?
আমি ধন্যবাদ আপনাকে এবং শাহেদ আলমকেও ধন্যবাদ। শাহেদ আলম আমার খুবই প্রিয় একজন সাংবাদিক, তিনি যখন দেশে কাজ করতেন আমি তাকে তার কাজকে খুবই পছন্দ করতাম এবং আমি মনে করি যে শাহেদ আলমের মতো সাংবাদিক বাংলাদেশে দরকার আছে। তিনি বাংলাদেশে নেই এখন, সেটি বাংলাদেশের সাংবাদিকতার জন্য এক ধরনের দুঃখজনক ঘটনা, যদিও এটি অন্য প্রসঙ্গ। তথ্য অধিকারের বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে যে তথ্য অধিকার আইনটি যে হয়েছে সেটি কিন্তু সরকার একদম স্বেচ্ছা প্রণোদিত হয়ে সানন্দে আইনটি করে দিয়েছে তা না। এটি নিয়ে আমাদেরকে সাংবাদিকদেরকে, সাংবাদিকদের অধিকার নিয়ে যারা কাজ করেন সেরকম সংগঠনগুলিকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম লড়াই করতে হয়েছে, সরকারকে বোঝাতে হয়েছে এবং তারপরে একটা দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে আইনটি পাশ হয়েছে। সেই জন্য আমরা সাংবাদিক হিসেবে স্বস্তি বোধ করি যে অ্যাটলিস্ট এখন আমাদের এরকম একটা আইন আছে যে যদি আমরা কোনো তথ্য পেতে চাই এবং সেই তথ্য যদি সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিভাগ দিতে না চায় তাহলে আমরা সেই আইনের আশ্রয় নিয়ে তথ্যটি পেতে পারি। এটি হচ্ছে প্রথম কথা। সেই জন্য আমি মনে করি যে এটি একটি ভালো আইন, এটি দরকার আছে। আর যেটি শাহেদ আলম বলার চেষ্টা করছিলেন যে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা, সেটি হচ্ছে অন্য বিষয়। সেখানে হচ্ছে তথ্য প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করার ক্ষেত্রে ওই আইন কিন্তু বাধা দেবে না, বাধা দেবে অন্য বিষয়। অর্থাৎ আপনি এমন কিছু একটা বললেন যেটি কোন ব্যক্তির, কোন নাগরিকের, সেটি সরকারের, বেসরকারি প্রতিষ্ঠানের বা অন্য কোন নাগরিকের কোন রকম অসম্মান এবং মর্যাদাহানির যদি ব্যাপার ঘটে এবং যদি আপনি ভুল তথ্য দেন, মিথ্যা তথ্য দেন এবং এমন কিছু বলেন যেটি যেটি মানে ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে, তখন কি আইনের তার বিচার হবে? সেটির জন্য যে আইনটি করা হয়েছে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা,
মানে ওটা তথ্য প্রচারের আইন।
আমি একটু শেষ করি। আমি মনে করি যে সরকারের ভাষ্য হচ্ছে এটি, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে এই আইনটি ব্যবহার করা হচ্ছে আসলে সাংবাদিক বা যারা মুক্ত চিন্তার প্রকাশ করতে চান লেখক তাদের বিরুদ্ধে, এবং এই কারণেই এটিকে আমরা কালো আইন হিসেবে চিহ্নিত করেছি। এবং আমি সরকারের ব্যক্তিগত পর্যায়ে সরকারের বিভিন্ন ব্যক্তি গুরুত্ব, সরকারের বলতে শুধু প্রশাসনের না, রাজনৈতিক দলেরও, সরকারি দলের একাধিক নেতার সঙ্গে আমরা কথা বলে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, তারা অনেকেই মনে করেন যে এই আইনটি একটি কালো আইন এবং এটি থাকা উচিত নয়। কিন্তু রাষ্ট্র যন্ত্র এমনই একটি ব্যবস্থা, আপনারা সবাই জানেন, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশগুলিতে, যেখানে সরকার সবসময় চায় সবকিছু নিয়ন্ত্রণ করতে এবং সব সরকার গণমাধ্যম হোক, মানুষের মুক্ত চিন্তার প্রকাশ হোক, সবকিছুকে নিয়ন্ত্রণ করার জন্য তার হাতে একটা অস্ত্র রাখতে চায়। এবং আমরা মনে করি যে সেই অস্ত্রই হচ্ছে 57 ধারা, যে কারণে তথ্য অধিকার আইনের পুরোপুরি বিপরীত কন্ট্রাডিক্টরি একটা আইন হচ্ছে 57 ধারা, যেটি বাতিলের জন্য কিন্তু যে কারণে বাংলাদেশের সবাই কম বেশি এটার বিপক্ষে কথা বলছেন এবং বাতিলের দাবি জানিয়ে আসছেন। 57 ধারা, এটি ঠিক যে আমাদের গণমাধ্যম তো এমনই গণমাধ্যম যে সকলেই যে দায়িত্ববান সাংবাদিকতা করেন তাও না। আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক অনলাইন পত্রিকায় অনেক কিছু ছাপা হয়, লেখা হয়, যেটির সঙ্গে বাস্তবের কোনো ধরনের কোনো সংশ্লেষ নেই, সংশ্রব নেই এবং কোনো ধরনের সত্যতা যাচাইয়ের কোনো ব্যাপার নেই, যা মনে হলো তাই আপনি লিখে দিতে পারবেন। বাংলাদেশে এরকমও এক ধরনের সাংবাদিকতার চর্চা আছে, সেটিকে আমি ঠিক সাংবাদিকতা মনে করি না, কিন্তু সাংবাদিকতার নামেই সেটি চলছে। সেগুলিও যেমন বন্ধ করা দরকার, আবার একই সঙ্গে 57 ধারা বা এরকম কোন কালো আইন যেটি মানুষের প্রকৃত অর্থেই তথ্যের অধিকারকে বাধাগ্রস্ত করে বা মানুষের মত প্রকাশের, চিন্তা প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, সেটিও বন্ধ হওয়া দরকার।
জি, আচ্ছা, ওই কি মানে কনভেনশনাল মিডিয়া, গণমাধ্যম যেগুলো বাংলাদেশে, সেগুলো ছাড়া এখন তো তথ্য প্রযুক্তির যুগের কারণে আপনার সামাজিক মাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে, আর এই সামাজিক মাধ্যমের আপনি যে বললেন যে স্পর্শকাতর নানান তথ্য প্রচার করে দেওয়ার বাধা সৃষ্টি করা কিংবা এটাকে কি বলবো, লিমিট করার জন্য এই সরকার এই আইসিটি আইনের এই ধারাগুলো করেছে। কিন্তু এই ধারার আন্ডারে কি কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে কিনা?
হ্যাঁ, সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। হরহামেশাই কয়েকদিন আগে সমকালের একজন সাংবাদিককে এই আইনের অধীনে মামলায় দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এবং প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা কিন্তু ঘটছে। আসল কথাটা হচ্ছে অন্য জায়গায়, সেটি হচ্ছে যে প্রকৃতপক্ষে যদি 57 ধারাকে আপনি আক্ষরিক অর্থে ব্যবহার করে এরকম কিছু করতে পারতেন, অর্থাৎ ধরেন আপনি একজন সম্মানিত নাগরিক, আপনার সঙ্গে সম্পর্ক নাই, কালকে কেউ একজন লিখে দিল যে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ফকির সেলিম একজন কি বলে যুদ্ধাপরাধী, আপনার 71 সালে জন্মই হয়নি, কিন্তু তিনি লিখে দিলেন যে তিনি আপনি যুদ্ধাপরাধী এবং আপনার বিরুদ্ধে এরকম এরকম অভিযোগ শোনা যাচ্ছে।
না, আমার আসলে 72 সালে জন্ম, সেজন্য
এটা থেকে। হ্যাঁ, তো এখন ওই গণমাধ্যম, ওই অনলাইন মিডিয়া বা এরকম পত্রিকা কিন্তু এটি লিখে দিতেই পারে, সে লিখে দিলে কোনো মানে তাকে আটকানোর কিছু নেই। কিন্তু আমি মনে করি যে এটি এরকম যাতে কেউ লিখে না দেয় বা লিখে দিলে তার যেন কোনো, তার বিরুদ্ধে যদি কোনো একটা ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে তো মানুষ ব্যক্তিগত শত্রুতাকে সাংবাদিকতার পর্যায়ে নিয়ে আসবে। আপনাকে আমার পছন্দ হয় না, আমি আপনার বিরুদ্ধে লিখে দিলাম, সেই জন্য নিশ্চয়ই কোনো একটা কাঠামো থাকা দরকার। কিন্তু সেটি নিশ্চয়ই 57 ধারার মতো ওইরকম বিধান না, এবং যেই বিধানটাতে ব্যবহার করা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত উদ্দেশ্যে, কোনো একজন প্রভাবশালী নেতা বা মন্ত্রী বা এমপি তার একজন সাংবাদিককে পছন্দ না, তিনি একটা নিউজ করলেন হয়তো রাস্তার মাটির কাজ নিয়ে দুর্নীতি হয়েছে সেখানে, সেটির বিরুদ্ধে তিনি নিউজ করেছেন, কিন্তু ওইটির বিরুদ্ধে তিনি মামলা করবেন না, মামলা করবেন একটি 57 ধারায় অন্য একটা বানানো কল্পিত বিষয় নিয়ে। এখানেই হচ্ছে আমাদের আপত্তি।
শাহেদ আলম বোধহয় কিছু বলতে চান।
জি, আমি ধন্যবাদ দিতে চাই জহিমাউল ভাইকে যে নবনী বলে রেখেছেন আমাকে, আমি খুবই কৃতজ্ঞ। ওনার যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষিতেই আমি বলতে চাই, যেটি হলো যে হ্যাঁ, 57 ধারার পক্ষে বিপক্ষে কথা আছে, কিন্তু সামগ্রিকভাবে আপনি উনি বলেছেন যে না, কিছু গণমাধ্যম আছে অসৎ সংবাদ প্রকাশ করে, অনলাইন পোর্টাল আছে, এগুলো দুনিয়াব্যাপী সত্য ঘটনা, এখানেও অন্তত হাজার হাজার পোর্টাল আছে। কিন্তু এখানে মানুষ যখন, শুনুন, বাংলাদেশে যখন কোনো সংবাদের আমরা রেফারেন্স দেই, একটা সময়ে আমরা হয়তো দেই প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, হ্যাঁ, আমরা কিন্তু জনকণ্ঠকে কিংবা ইনকিলাবকে রেফারেন্স হিসেবে ব্যবহার করি না, কারণ আমরা জানি যে ওরা কি বলবে আর কি। হাজার হাজার পোর্টাল আছে এই দেশেও, আপনার যাচ্ছে তাই যে ভাষায় পারে লিখে যাচ্ছে। শুধু পোর্টালগুলো কেন, আমি সিএনএন এর সংবাদকে দেখছি, একদিন জেক ট্যাপার বলেছেন যে প্রেসিডেন্ট চান আমাদের মুখ বন্ধ থাকুক, নো সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা কথা বলে যাব। বাংলাদেশে এই কথাটা বলার প্রেক্ষাপট নাই, বাংলাদেশে একজন সিনিয়র সাংবাদিক পর্যন্ত, 21 পদক জয়ী সাংবাদিক পর্যন্ত, তিনি সগৌরবে প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার মতো সামর্থ্য নাই। বাংলাদেশের সাংবাদিকতার ব্যবস্থাটা এখানে, আমি বলছি এটা হচ্ছে আমাদের মনোজগতে একটা দাসত্ববোধ, সেই দাসত্ববোধটাকে টিকিয়ে রাখার জন্য নানান রকম ফন্দি ফিকির করা হয়েছে। 57 ধারা হচ্ছে তারই একটি, কেন এটা লাগবে আপনাকে, আপনার মানহানি কখন হবে? ছোট্ট একটা কথা, দেখুন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কথা হয় কিংবা কেউ একটা স্ট্যাটাস দেয়, সেটা 57 ধারার পর্যায়ে পড়ে যায়। আজকে পীর হাবিবের মতো একজন লেখক পূর্ব পশ্চিম বিদিতে তিনি বলছেন খালেদা জিয়ার সাথে আইএস এর বৈঠক হয়েছে লন্ডনে, কোথাও কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, কালের কণ্ঠ আবার সেটিকে সংবাদ হিসেবে ছেপেছে। এই সংবাদের ভিত্তিতে কিন্তু পূর্ব পশ্চিম বিদির বিরুদ্ধে 57 ধারার প্রয়োগ হবে না, হবে না, কারণ হচ্ছে তিনি সরকারের পক্ষ লিখেছেন। বাংলাদেশের আইন এবং বাংলাদেশের যাবতীয় এই তথ্য ব্যবস্থা হচ্ছে একপাক্ষিক, স্বাধীনতার কথাও যদি আপনি বলেন সেটাও একপাক্ষিক, আপনি ভিন্ন পক্ষের সমালোচনা, ভিন্ন পক্ষের যুক্তি তুলে ধরার কোন রকম প্ল্যাটফর্ম নাই। এখন যেটা আসছে যে না, এই অবস্থায় আসলে বাংলাদেশের এই সাংবাদিকতা স্বাধীনতা সত্যি খুবই ভেগ একটা ড্রাম, এবং এটি নিয়ে আলোচনা করাটাও খুবই মানে খুব সময় সঙ্গত মনে হয় না।
আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছে
এবং অন্যান্যদের মতো যারা আছেন নিশ্চিতভাবে, আর এটা আমার ব্যর্থতা যে আমি দেশে নাই, কিন্তু আমারও মনে বাসনা হয় যে না, আমার নেতা হয়ে যদি সাংবাদিক জয় মামুন ভাই হয়, আমি তাকে রাস্তায় দেখতে চাই যে না, আজকে এই 57 ধারা বন্ধ করো, আমার কথা আমি বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে যে না আমার কথা ঠিক না বেঠিক, আমি যদি ভুল সংবাদ দিই আমাকে আস্থা করে ফেলে দিবে জনগণ।
শাহেদ আলম, আমরা
যে না আমাকে আটকাতে হবে,
আমরা একজন শ্রোতার একটু বক্তব্য শুনে আসি, তারপরে আমরা ডক্টর আবু নাসের, উনি সাংবাদিকতার শিক্ষক, তার একটু বিশ্লেষণ শুনব। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
আমি লিয়াকতুল্লাহ বলছি চট্টগ্রাম থেকে।
হ্যাঁ 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 বলুন, আজকে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা শুনছি বিশ্লেষকদের, আপনার মনে কোনো প্রশ্ন আছে কিনা?
আমি বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশে যে সাংবাদিকতা চলতেছে, আমাদের সাংবাদিকরা লিখতেছেন, আমাদের সরকার বর্তমান যে সরকারের কাছে সেই সাংবাদিকতার স্বাধীনতা নিরপেক্ষতা আপনি লিখতে পারেন, ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় কথা যে অনেকগুলো সাংবাদিক নিহত হয়ে গেছেন আমাদের সাগররণী, কিন্তু সুষ্ঠু বিচার এই পর্যন্ত কখনো হয় নাই। সরকার কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন সাংবাদিকতার
বিশ্লেষণ একটু শুনতে চাই? শাহেদ আলম যে অভিযোগ গুলো করলেন,
আপনার সাংবাদিকতা কিন্তু প্রত্যেক দেশে একটি কঠিন পেশা এবং কোন দেশের সরকারই সাংবাদিকদের জন্য একটা খুবই আপনার মসৃণ একটা পথ তারা তৈরি করে দেয় না। আপনার আপনি আমরা আমি আমি শুরুতে যেরকম বলছিলাম যে যুক্তরাষ্ট্রে গত 50 বছর ধরে আপনার তথ্য অধিকার আইন রয়েছে, তারপরেও প্রায় 1.5 লাখের উপরে তথ্য পাওয়ার জন্য যেসব আবেদন রয়েছে সেটা এখনো পেন্ডিং রয়েছে। এখানেও সাংবাদিকরা নানা ধরনের হয়রানির মুখোমুখি পড়েন। বাংলাদেশের বাস্তবতা আর একটু কঠিন। আপনি জয় মামুন যেরকমটা বলছিলেন যে বাংলাদেশে তথ্য আপনার শেয়ার করার যে সংস্কৃতি সেটা গড়ে ওঠেনি। আমাদের আইন মাত্র কয় বছরের পুরনো, 7-8 বছরের পুরনো। আপনার আমাদের এই সংস্কৃতি গড়ে উঠতে কিন্তু অনেক সময় লাগবে। এবং আমি যুক্তরাষ্ট্রের আপনার সাংবাদিকতা গত প্রায় 1 দশক ধরে পর্যবেক্ষণ করি, যুক্তরাষ্ট্র আপনি যদি বৈশ্বিক বিচারে যুক্তরাষ্ট্রের তথ্য পাবার অধিকার দেখেন তাহলে দেখবেন তার অবস্থান কিন্তু 40-এর কোঠায়। রিপোর্টার্স উইদাউট বর্ডার নামে যে একটি সংগঠন রয়েছে তারা প্রতি বছর প্রেস ফ্রিডম ইন্ডেক্স নামে একটি ইন্ডেক্স প্রচার করে, সেখানে জেনারেলি দেখা যায় যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ডেনমার্ক, ফিনল্যান্ড, ওদের অবস্থা সাংবাদিকতার স্বাধীনতা, তথ্য পাবার স্বাধীনতা সেখানে অনেক উপরে, তারা সবসময় 1 নম্বর 2 নম্বরে থাকে। যুক্তরাষ্ট্রের অবস্থান 40-এর কোঠায়, বাংলাদেশের অবস্থান 140-এর কোঠায়, এবং এটা সঙ্গত কারণে আমরা জানি। এবং 57 ধারা ডেফিনেটলি একটি কালো আইন, তথ্য প্রযুক্তি আইনের যে 57 ধারা, এবং 57 ধারা একটা সুখের বিষয় হচ্ছে যে 57 বাংলাদেশের সাংবাদিকরা দলীয় রাজনীতির ভিত্তিতে বিভক্ত, তারপরেও এই 31 কিন্তু তারা ঐক্যবদ্ধ। বাংলাদেশের সাংবাদিকদের দলীয় 2 আপনার দলীয় সমর্থন পুষ্ট 2 ইউনিয়নই কিন্তু এই আইনের বিরুদ্ধে কথা বলছেন, তারা রাস্তায় আন্দোলন করছেন, এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে সরকারের একটি অংশ এই আইনের বিপক্ষে, এবং আইন মন্ত্রীও কয়েকদিন আগে বলেছেন যে আগামী 1 মাসের মধ্যে হয়তো এটা বাতিল হয়ে যাবে।
জয়মামুনও একই কথা বললেন যে অনেকেই এটাকে কালো আইন মনে করেন। ডক্টর আবু নাসের রাজবি, আমি একটু জয় মামুনের কাছে যেতে চাই। সাগররণীর বিচারের প্রশ্ন তুলেছেন একজন, এরকম অনেক সাংবাদিক ব্লগার হত্যা ঘটেছে গত কয়েক বছরে, তো এইসব কি বিচারের ব্যাপারে কোনো উদ্যোগ সাংবাদিকদের তরফ থেকে অনেকবার দেখেছি আমরা বিভিন্নভাবে দাবি উঠেছে, কোনো অগ্রগতি হচ্ছে বা হয়েছে?
এটি আমি বলবো যে আমাদের জন্য খুবই লজ্জার একটি বিষয় যে আমাদের আমার ব্যক্তিগতভাবে সাগর এবং রুনি দুজনই দুটি ভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ভিন্ন সময়ে আমার সহকর্মী ছিলেন এবং দুজনই আমার ছোট ভাই বোনের মতো ছিল। আমি তাদেরকে খুবই পছন্দ করতাম, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। কিন্তু সেই হত্যাকাণ্ডটি ঘটে গেল এত বছর হয়ে গেল, 5 বছরের বেশি হয়ে গেল, 5.5 বছর এখন। এখনো পর্যন্ত আমরা জানি না কে সাগরণীকে হত্যা করেছে। যদি আমরা জানতে পারতাম তাহলে না আরো মানে বিচার কি হবে এবং তার শাস্তি কি হবে সেটা নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আমরা তো হত্যাকারী চিহ্নিত করতে পারিনি এখনো। আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এত বড় বড় কাজ করে, এত বড় বড় অভিযানের কথা আমরা শুনি, কিন্তু এই সাগরণীর জায়গায় এসে তারা একদমই নীরব, তারা কোনো ধরনের কোনো কথা বলেন না। এই মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, নানা রকম অগ্রগতির কথা আমরা শুনেছি যে হ্যাঁ এই কিছুদিন পরেই চার্জশিট হবে, এরকম হবে, সেরকম হবে, কিন্তু কার্যত কিছুই হয়নি। এটি মানে আমার ব্যক্তিগত ধারণা যে এটি একদম আস্থা করে চলে গিয়েছে এই মামলার ফাইলটি। যদিও আমরা সাংবাদিকদের তরফ থেকে এটি নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, এখনো এটি নিয়ে এক ধরনের চাপ সরকারের উপরে আমরা দিয়ে যাচ্ছি, আমাদের যে বিভিন্ন সংগঠন আছে সাংবাদিকদের, সাংবাদিক ইউনিয়ন বা রিপোর্টার্স ইউনিটি, সেই সব সংস্থার থেকেই নানা রকম দাবি দাওয়া পেশ করা হচ্ছে, কিন্তু কার্যত সাগরণী হত্যাকাণ্ডের কোন প্রকৃত ফলাফল এখন পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই।
আচ্ছা, লাভলু আনসারের কাছে একটু আসছি। বাংলাদেশ সম্পর্কে আপনারা সাপ্তাহিক ঠিকানায় যখন রিপোর্ট করেন, ঢাকা অফিস আছে আপনাদের আমরা জানি, বাংলাদেশের সরকারি তথ্য পেতে কোনো অসুবিধা হয় কিনা, কিংবা বাংলাদেশ সম্পর্কে কোনো রিপোর্ট স্পর্শকাতর বিষয় ছাপা হলে আপনারা জবাবদিহির জন্য তলব হন কিনা?
না, আনুষ্ঠানিকভাবে আমরা কখনোই কোনো তলব, যে ভাষা ব্যবহার করলেন, সে ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি। তবে কোন কোন সংবাদের, আমি তো 21 বছরের অভিজ্ঞতায় বলতে পারি, অন্তত 4 দফা আমাদের ঢাকা অফিসকে ফোন করা হয়েছে বিশেষ মহলের পক্ষ থেকে। এটা যেমন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, ঠিক একইভাবে বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখনও ঘটেছে। তো এই এই বিষয়গুলো আমরা দেখেছি, তবে সেটা ততটা মানে নগ্ন কিংবা কঠোর কোনো হুমকির ঘটনা নয়। তৎসন্নভাবে আমাদেরকে মানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিউজটা দেওয়া ঠিক হয়নি, এটা জাতীয় স্বার্থের পরিপন্থী। তারা সরকার, তখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের কোনো অপকর্মের সংবাদকেও তারা জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে থাকে, যা এখনো করা হচ্ছে বলে আমরা জানি। তবে আমাদের এখানে ততভাবে মানে আমরা আক্রান্ত হইনি, কিংবা আমাদের কোনো সংবাদদাতাও ঢাকায়, কিংবা আমাদের মালিক পক্ষের লোকজন প্রায় সময়ই ঢাকায় থাকেন, তারাও কখনো এ ধরনের মানে হুমকি কিংবা মানে মামলার সম্মুখীন হয়েছে বলে শুনিনি। তবে যুক্তরাষ্ট্রে আরেকটা বিষয় আমি বলতে চাই, অবাধ তথ্য প্রবাহের যেমন বিষয়টা নিশ্চিত আছে, আইনের শাসনও নিশ্চিত আছে, আমরা কিন্তু যারা সাংবাদিকতা করি তারা এই অবাধ তথ্য প্রবাহ এবং এই স্বাধীনতাকে, অবাধ স্বাধীনতাকে অপব্যবহার করতে পারি না। যদি আমরা অন্যায়ভাবে, যেমনটি বললেন যে আপনার নাম ধরে বললেন যে আপনার জন্ম 72 সালে, তবুও কেউ লিখে দিল যে আপনি 71-এর রাজাকার ছিলেন, এই ধরনের কোন সংবাদ যদি আমরা ছাপাই, এমনকি এই ধরনের কোন চিঠিপত্র যদি আমাদের পত্রিকায় ছাপা হয়, তাহলে সেজন্যও কিন্তু সেই পত্রিকার সম্পাদককে দায়ী করে মামলা করার বিধি আছে, এবং সে মামলায় যে রায় হবে সে তার কিন্তু উচ্চ মূল্যে তার মানে মাসুল দিতে হয় পত্রিকার কর্তৃপক্ষকে, এই বিষয়টিও রয়েছে।
আচ্ছা, ধন্যবাদ লাভলু আনসার। আমাদের হাতে আর মাত্র 3 মিনিট সময় আছে, আমি 3 মিনিটের ভিতরে আধা মিনিট নিতে চাই দুটো সাউন্ড বাইট শোনানোর জন্য। 1 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে সাবেক হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বির একটি বক্তব্য, কারণ এই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা এটি হচ্ছে মুখপাত্র, সরকারি মুখপাত্র করার একটি আইনের অংশ। তো জন কির্বির এক কয়েক সেকেন্ডে একটা বক্তব্য শুনে নেই।
The State Department will make publicly available online approximately 1,000 additional pages from former Secretary Clinton's email account.
আচ্ছা, এই FOIA আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার তাদের সরকারি বিভিন্ন তথ্য জনগণের সামনে উপস্থাপন করে, মিডিয়া কর্মীদের সামনে উপস্থাপন করে, এটি একটি বিষয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তথ্য পেতে অনেক ধীর গতি লক্ষ্য করা যায়। সেই প্রসঙ্গে এখানকার একজন, একটি সাংবাদিক সংগঠনের একজন প্রতিনিধি, তার কয়েক সেকেন্ডের একটি বক্তব্য আমি শোনাই।
The journalists here and the civil society groups are so committed to FOIA that even though the process is slow and frustrating and they feel in many ways broken, there's such energy and devotion to trying to work with the law as it is and to make it better, that, you know, I think there is a lot of hope, actually.
কথা বলছিলেন রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেস নামের সংগঠনের প্রতিনিধি অ্যাডাম মার্শাল। তিনি বলছিলেন যে তিনি আশা করছেন যে দুর্বলতাগুলো আছে সেগুলো কেটে যাবে। 1 মিনিটের ভিতরে আমি অনুরোধ করব জয় মামুন আপনাকে বলার জন্য, আমরা কি আশা করতে পারি?
আমি শেষ কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে, প্রফেসর রাজীব যে কথাটি বলছিলেন একটু আগে, যে সাংবাদিকতা সারা পৃথিবীর কোথাও আসলে খুব মসৃণ পেশা নয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তথ্য অধিকারে সবচেয়ে এগিয়ে থাকে, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশে কি ওইরকম কঠিন কোনো সংবাদ আছে, রাজনীতি অর্থনীতির তথ্য, অর্থ পাচার বা খুন গুম সেরকম তো নেই। সেখানে সমাজ এত বেশি শান্ত যে তথ্য আসলে ওইরকম নেই, তারা ফলে তারা যা চায় সবই পায়, সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশের মতো দেশে আমরা যারা কাজ করি আমাদেরকে অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, এবং শাহেদ আলমও সেটি জানেন, রাজীবও জানে, আপনারা আমরা সবাই জানি, আমাদের শ্রোতারাও জানে। এবং আমি একই সঙ্গে এটিও মনে করি যে আমি আজকে ঝুঁকি নিয়ে কাজ করছি এবং আমি সাংবাদিকতা পেশায় গত 25 বছর ধরে আছি, পুরোটা সময় আমি দেখেছি যে বিএনপি, আওয়ামী লীগ বা সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়তে প্রত্যেকটা সরকার আমাদেরকে নানাভাবে বেঁধে রাখার চেষ্টা করে, কিন্তু তার ভিতর থেকেও কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা অনেক কাজ করছেন, অনেক সাহসী কাজ করছেন। তবে আমি এটিও মনে করি যে বেশি সাহস দেখাতে গিয়ে বিপ্লবী হয়ে মানে অকালে প্রাণ হারানোর কোনো মানে নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সরকারি কিছু বাস্তবতা থাকে, সেই বাস্তবতা মেনেই আপনাকে কাজ করতে হবে।
অসংখ্য ধন্যবাদ জয় মামুন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ডক্টর আবিনাসের রাজীব এবং লাবলু আনসার, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি, আবারও ভালো থাকবেন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে শিগগিরই তার পদত্যাগের আদেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ের ব্যাপারে তার প্রচণ্ড সন্দেহ থাকা সত্ত্বেও আদালতের আদেশের পরপরই শরীফ ওই রায় মেনে নিয়েছেন। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ করলেন। ওই রায়ে বলা হয়েছে, শরীফ বিদেশে তার সম্পদের বিষয়ে 2013 সালের নির্বাচনে তার মনোনয়নপত্রে তথ্য প্রকাশে তিনি ব্যর্থ হয়েছেন এবং হলফনামায় সঠিক ঘোষণা দেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানিয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে যে তাদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারই পাল্টা জবাবে রাশিয়াও একই পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে আমেরিকার চরম আগ্রাসনের জন্যই তারা ওই নিষেধাজ্ঞা আরোপ করছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া আমেরিকার কূটনীতিকের সংখ্যা কমানোর নির্দেশ দেওয়া সহ কয়েকটি কূটনৈতিক সম্পত্তির ব্যবহারও নিষিদ্ধ করেছে। রাশিয়া 1 সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর নির্দেশ দিল। তুরস্ক উপকূল থেকে গ্রিসের একটি দ্বীপে যাওয়ার সময় শরণার্থী বোঝাই একটি নৌযান পানিতে ডুবে গেলে 5 জন শিশু এবং 2 জন মহিলা প্রাণ হারিয়েছেন। ভেনেজুয়েলার নতুন সরকার দেশে দেশব্যাপী বিক্ষোভের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক দলের নেতারা রবিবার নির্বাচনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন। বিরোধী দলের নেতারা বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আপামর জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার যে ভোট হতে যাচ্ছে তার ফলে দেশটিতে গণতন্ত্রের বদলে স্বৈর শাসন কায়েম হতে পারে বলেই অনেকে আশঙ্কা করছেন। প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশেই বিতর্কিত ওই ভোট হতে যাচ্ছে। ভেনেজুয়েলার সাংবিধানিক পরিষদের 545 জন সদস্যের বেশিরভাগই হচ্ছেন মাদুরো সরকারের সমর্থক এবং প্রার্থী, যাদের ওপরে দায়িত্বভার দেওয়া হবে সংবিধান পুনরায় রচনা করার। ফলে তারা সনদ পরিবর্তন করে মাদুরোকেই অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বহাল রাখতে পারে বলেই মন্তব্য করছেন সমালোচকেরা। ভারতের সুপ্রিম কোর্ট ধর্ষণের শিকার 10 বছর বয়সে এক শিশুর গর্ভপাতের আবেদন খারিজ করে দিয়েছে। চিকিৎসকদের উপদেশ অনুযায়ী অন্তঃসত্ত্বা ওই শিশুর গর্ভপাতের কারণে প্রাণহানি ঘটতে পারে বলে ওই ঝুঁকির কারণে আদালত শুক্রবার আবেদনটি খারিজ করে দেয়। শুক্রবার ভোরে স্পেনে উত্তরাঞ্চলীয় শহর বার্সেলোনার কাছে একটি ট্রেন স্টেশনে একটি ট্রেন বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় 50 জন আহত হয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রেমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.